চলো আর একটা বড় গরমের মধ্যে আজকে সকলকে দীর্ঘ সময় কষ্ট দেওয়ার অথবা জ্বালাতন করার ইচ্ছা নেই, অল্প সময়ে যাতে মুক্তি পায় সাথীরা। তুমি বলবা ওই আগেরটা কি সম্পর্কে, আমাকে প্রাইভেসিতে এসে শোনাবে না, তোমার তোমার পরীক্ষা হবে মেধা। চলো তোমার হ্যাঁ একটু থামো ফের পড়ো। তোমার দেহ ছয় যে মাটি, এক নিঃশ্বাসে পড়তে চাই কোরআন শরীফ নাকি যে লাগাতার পড়তে থাকতে হবে। নাক থেকে উচ্চারিত হয়, ওর নাকের জন্ম নওগাঁতে, বুঝো নাই। আমাদের ভোলাতে এক মাদ্রাসার হুজুররা আমার কাছে মাদ্রাসার নানান অভিযোগ করছিলেন বহু বছর আগে, 22-23 বছর আগে। পরে কমিটির মিটিং বসে তো আমি ছিলাম, যাই হোক পরে আমি ওই কথা বলার সময় বলছিলাম যে এইরকম এরকম অভিযোগ শুনলাম আমি, কতটা দুঃখজনক। যে সেক্রেটারি ছিলেন ওখানের মুরব্বী এবং অত্যন্ত বয়স্ক লোক, এমনি ভালো জায়গা দিয়েছেন মাদ্রাসার জন্য বিপুল, বহুত ত্যাগ স্বীকার করছেন, এমনি ভীষণ প্রভাবশালী জমিদার। আর হুজুররা যে তাদের মধ্যে কয়েকজনই ওনার ঘনিষ্ঠ আত্মীয়, কেউ ভগ্নীভূতি কেউ আরো কিছু আত্মীয়। তা আমি যখন বললাম যে এখানকার হুজুররা, তো উনি বললেন আপনি এগুলি পাইলেন কোথায়? তা আমি বললাম আপনার এই মাদ্রাসার শিক্ষকরাই আমাকে এগুলি বলছে, এইরকম দুঃখজনক অভিযোগ। তো তখন উনি আজবে কথা বলছেন যা আমি জীবনে শুনি নাই, মজার কথা। এই হুজুররা যে তোমাদের জন্মের পরে তোমাগো মা এই লজ্জার তেনা দিয়া চোখ দুইটায় পুচ্ছিল না, এইরকম কথা তো আমি জীবনে শুনি নাই। হ্যাঁ, জন্মের পরে এই তোমাকে চোখ দুইটারে লজ্জার তেনা দিয়ে পুচ্ছিল না, শুনিটা আজীব লাগছিল যে আচ্ছা তো ভাই। এই মনে পড়লো এই জন্য যে মাওলানা রফিকের জন্মই হয়েছে, মানে রফিকের নাকের জন্ম নওগাঁতে, নওগাঁর যে ওই টেনার ছোঁয়া লাগছে না, ওই চন্দ্রবিন্দু সহ লাগছিল ওটা ছুড়ি। চলো চলো, সাহসের কথা এগুলি বলে না, ভয় পেয়ে যাওয়ার বিষয় না। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম রওজা শরীফের মধ্যে যেখানে শুয়ে আছেন এবং তার দেহ মুবারককে যে মাটি স্পর্শ করে, হ্যাঁ না, সে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী মিরকাত শরীফ মিশকাত কিতাব জিলদ আউয়াল লিখছেন সেই মাটি মক্কা শরীফ থেকেও দামি, কাবা শরীফ থেকেও দামি, আরশে আজম থেকেও দামি। তা আরশ থেকে দামি হলে সে জান্নাত থেকে তো দামি হবে, হ্যাঁ না। তোর বেটা এই লোক তোর বাপের চেয়েও দামি, এইটা বললো ওর চাচার থেকে দামি, এটা কি বোঝা যায় না? তা আরশ থেকেও যদি দামি হয় তবে জান্নাত থেকে তো বতরিকা আওলা দামি, কথা বুঝো নাই? আল্লাহ পাক লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ, কেসা আমাদের পেয়ারা রসুল দিছেন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মর্তবা আল্লাহ আকবার এত বড় বড় ভাই। হ্যাঁ চলো মরণে Thank you. একবার পড়ো, হ্যাঁ এর পড়ো একবার একবার। এসা কবিতা কবে লিখছি তো জানিও না, আর কোনদিন এটা কেউ পড়ে নাই। নওগাঁতে জন্ম নাগ দিয়া মাওলানা রফিক এখন পড়বেন স্যার, নওগাঁর নাগ। চলো চলো, রফিক যখন এখানে আসছিল না জম কালা ছিল, একদম এতটা কালো ছিল যে অনেক আহ্বাবরা গভীরভাবে তাকে দেখতেছে, মানুষ এত গভীর কালো হয় না? তো মাশাআল্লাহ, যাই হোক, আখের মিনার রিজাল মিনার নিসা তো না, এই জন্য খানিকটা অনেকের কাছে সহজ মনে হয়েছে, কিন্তু কিছুদিন অতিক্রমের পরে ফের আহ্বাবরা বলল যে রফিক মাশাআল্লাহ এখন অনেক উজ্জ্বল হয়ে গেছে। চলো চলো, জান্নাতের কাউসার সব রসুল সাল্লামের উসরুর বরকতি নসিব। তো আল্লাহ রসুল সাল্লামের উসরুর দাম বেশি না কাউসারের দাম বেশি? বলো ভাই, যদি না তিনি তার উম্মতের জন্য চোখের পানি ফেলেন কান দেন, এ কাউসারের নামও শুনবা না, খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, উম্মতের জান্নাত এবং কাউসার নসিব হওয়া সেরেফ রসুল সাল্লাহ আলাইস্লামের দুই চোখের অশ্রুর বরকত। এজন্য রসুল সাল্লাহ আলাইস্লামের অশ্রু কাউসার থেকে দামি, এটা আমার আকীদা। হ্যাঁ চলো ভাই, কিন্তু এটা বিশ্বাস করা এবং বুঝা আরেকটা ব্যাপার। ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিমাস সালাম, আলাইহিমাস সালাতু সালাম, তারা যে কাবা বানাইছেন এবং প্রথম কাবা তৈরি করছিলেন আদম আলাইহিস ইসলাম, তো সেই কাবার চেয়েও দামি ওই মাটি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে তার দেহ মুবারককে স্পর্শ করে, সেটা কাবা থেকেও দামি। এসা আজীব মামলা এখন বুঝো, সুবহানাল্লাহ। ফের সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি, আজীব সার আজীব মামলা। চলো চলো, হ্যাঁ জীবন ইনশাআল্লাহ গুণগান করতে করতে তার মহব্বতের কথা বলতে বলতে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং খুশবু আর তার মহব্বতের বর্ণনা এই করতে করতেই যেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ করে যখন এই দুনিয়ার থেকে বিদায়ের সময় হয়, রূহ যখন বাইর হয়, তখন যেন আল্লাহ পাকের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামালের বয়ানে তখন মশগুল থাকে ইনশাআল্লাহ তাআলা। সৌন্দর্যের বয়ানের ভিতরে তখনও আল্লাহ পাক নিজ দয়া যেন মশগুল থাকার তৌফিক দান করে, যাতে রব্বুল আলামিন দেখেন যে আমার নালায়েক বান্দাটা আসতেছে তো এইভাবে আসতেছে, নিকল যায় দম তেরে কদমো কে নিচে ইহি দিল কি হসরত আরজু হে প্রিয় তোমার কদমের নিচে জান দিয়ে দি, বস এটাই মনের আশা আকাঙ্ক্ষা, এটাই আক্ষেপ, এটাই বুকের এক বেদনা। নিকল যায় দম তেরে কদমো কে নিচে ইহি দিল কি হসরত ইহি আরজু হে। আল্লাহ আমাদের সকলকে এভাবে কবুল ফরমায়। আমার দোস্ত সারের মতো এই স্বাধীন আর স্বেচ্ছাচারী হইয়া ঘোরার মধ্যে কোনো স্বাদ নেই, কোনো মজা নেই, জন্তু জানোয়ারের মতো স্বাধীন থাকার মধ্যে কোনো স্বাদ নেই, মজা নেই। এ বিচারারা ইউরোপিয়ান শিক্ষা যারা আক্রান্ত, ইউরোপিয়ান চিন্তাধারায় এবং সংস্কৃতির এই দ্বারা যারা আক্রান্ত, এ বিচারারা মানবতার গুণাবলী এবং মানবিক অধিকার এবং মানুষের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কিসে এগুলো বুঝতে পারে না। এগুলো বুঝতে নবী রসুলগণ, আল্লাহ পাক নবী রসুলদের মাধ্যমে এই শিক্ষা মানুষের নিকট পৌঁছাইছেন, হ্যাঁ না? এজন্য জীবনের কোন দাম নাই এই বাহ্যিক এই সকল চাকচিক্যের দ্বারা, বাহ্যিক সুযোগ সুবিধার দ্বারা, হ্যাঁ না? স্বাধীন থাকার মধ্যে কোন এরকম মজা নাই, হ্যাঁ না? জানোয়ার স্বাধীন থাকে কি মজা, তাম দুনিয়ার পশু পক্ষীরা স্বাধীন থাকে, আর মানুষ তো মা বাবার অধীন থাকে, মানুষ উস্তাদের অধীন থাকে, মানুষ নিজের পীর ও মুর্শিদের অধীন থাকে, কোন মুরব্বীর অধীনতার ছায়া যার নসিব হয় নাই, স্নিগ্ধ জীবন, সুন্দর জীবন, মুগ্ধ জীবন, মনোরম জীবন, প্রিয় জীবন, আনন্দ ঘন জীবন, শান্তিময় জীবন এবং সম্মানজনক জীবন কোনদিন তার নসিব হয়নি, হ্যাঁ না? যে মানুষ বলগাহারা এবং লাগামহীন থাকছে সে কোনদিন সুখের জীবন পায়নি, যে স্ত্রী সে স্বাধীন থাকছে আজীবন কষ্ট পেরেশানি দুঃখ যাতনা যন্ত্রণায় নিষ্পৃষ্ট হইতে থাকছে, আর যে স্ত্রী স্বামীর একদমই পূর্ণ নিয়ন্ত্রণকে মেনে নিচ্ছে তার সুখের কোনো শেষ নাই, শান্তির শেষ নাই, তার মর্যাদাতে কত উঁচু তার বর্ণনা, কত উঁচু তা বর্ণনা করেও শেষ করা মুশকিল। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কতটা আনুগত্যশীল ছিলেন, হ্যাঁ না? কতটা নিবেদিত প্রাণ ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তো তাদের জীবন কত দামি, কত মূল্যবান, হ্যাঁ না? তো আল্লাহকে মাইনা, আল্লাহর কথার অধীন হয়ে চলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরা শিক্ষার শিকল দ্বারা আবদ্ধ থাকা, এটাই জীবনের বেশি মজা। রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, হে প্রিয় মাওলা, তোমার হাতের তোমার নিজের বানানো জেলখানা এটা এই রকম নালায়েক মুক্ত পৃথিবীর চেয়ে আমার কাছে অনেক অনেক প্রিয়, হ্যাঁ না? আল্লাহ পাক জাল্লা জালালু আমার আবারও যদি বলেন তুই আয় আমার সঙ্গে জেলে থাকবি, জেলে থাক, আমি এখানে তোর সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, তোর আদর পেয়ার করব। তো মাওলা যে জেলখানায় আদর দিবেন পেয়ার দিবেন সেটা মুক্ত পৃথিবীর থেকে মূল্যবান না? এজন্য দুনিয়াতে কোন যত আইন আছে আল্লাহ পাকের তরফ থেকে এগুলো কোনো মুশকিল কিছু না। লায়লা যদি বলে হে মজনু এদিকে তোর শিকল দিয়ে বাঁধব, তো সেই সময় মজনু কি অসন্তুষ্ট হবে? হাত দুইটা বাড়াইয়া দিবে, দুনো হাতে বাঁধব, শিকল বাঁধব, ফের পা বাড়াইয়া দিবে যে তোমার হাতে আমার দুই পায়ও শিকল বাঁধব, হ্যাঁ না? শিকল লাগাও হে প্রিয় তোমা, তোমার এই হাতে আমার দুই পায়ে এবং দুই হাতে, হ্যাঁ না? তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন হে মাওলা আমি স্বাধীন থাকতে চাই না, এতে আমার কষ্ট হবে, আমি তোমার হাতে বান্ধা থাকতে চাই, তুমি আমাকে শিকল পরাইয়া দাও। হ্যাঁ, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গর্দু সদ জঞ্জীর আরি বরদরম, গর্দু সদ, দুসদ মানে দুই শত অর্থাৎ শত শত, যদি তোমরা হে দুনিয়ার মানুষ শত শত শিকল দিয়ে আমাকে বান্ধ, এক ঝটকা মারব, ছিন্ন ভিন্ন করে ফেলব, হ্যাঁ না? গায়ের আ জঞ্জীর জুলফে দিলবরম, আমার প্রিয় মাওলা যদি আমাকে শিকল দিয়ে বান্ধেন সেটা আমার পরম প্রিয় শিকল, আমি বলবো বান্ধ কুশে, আমি তোমার হাতে বান্ধাই থাকবো। কেসা প্যারা ছিলেন মার রুমি, গর্দু সদ জঞ্জীর আরি বরদরম, গায়ের আ জঞ্জীর জুলফে দিলবরম। এবং মার রুমি বলেন হে আমার মন, আমার মাওলা কয়টা শিকল দিয়ে বাঁধলেন আমাকে, এত অল্প কয়টা, এ তো আমার মনটা পুরা শান্তি পাইলাম না, আমার মাওলাকে বলো হাজার হাজার আরো শিকল দিয়ে আমাকে বাঁধছে, তা আমি অনেক উল্লসিত হব, আমার হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস পয়দা হবে যে আমার প্রিয়র এত শিকলে আমি বান্ধা। রও রও আয় যা জুদ জঞ্জিরে বিয়া, হে আমার প্রাণ মাওলার দুয়ারি গিয়ে ভিক্ষা চাও, বলো যে আরো শিকল দাও। রও রও আয় যা জুদ জঞ্জিরে বিয়া, বার দিগর আমদম দিওয়ানা ওয়ার, আমি আবার অস্থির হয়ে গেছি প্রিয়র হাতে আবার নতুন শিকলে বান্ধা পড়ার জন্য। আল্লাহর কসম, এই স্বাধীন থাকার মধ্যে কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, প্রিয় মাওলার হাতে তার শিকলে বান্ধা পড়ার মধ্যেই স্বাদ মজা আনন্দ উল্লাস, এবং এই সকল বুজুর্গান দিনের সে আনন্দের কোনো সীমা নাই, শেষ নাই। মাওলানা থানভী রহমতুল্লাহ লিখছেন এক বুজুর্গ এক বলি আল্লাহ বলছেন যে হা হা রে, এই দুনিয়ার রাজা বাদশাহদের যে কি কি দুর্গতি, এই বেচারারা আসলো আর এমনি চলে গেল, না দুনিয়ার স্বাদ পাইলো না আখেরাতে স্বাদ পাইলো, দোনোটার থেকে বঞ্চিত হইল। আরে কি হতভাগা এই দুনিয়ার জমিদার আমির উমারা রাজা বাদশারা দুনিয়াদাররা, আসলো দুনিয়াতে এই বেচারারা কপাল পোড়ারা, না দুনিয়ার মজা পাইলো না আখেরাতের মজা পাইলো, দুটোই খুয়াইলো। আহা আর কি ভাগ্যবান আল্লাহ ওয়ালারা, এরা দুনিয়ারও মজা পুরা পাইলো জান্নাতের মজাও পুরা পাবে। দেখো কেসা পাবে আশ্চর্য, এক আল্লাহ ওয়ালা যখন আনারের এক দানা খান মস্ত হয়ে যান, এর ভিতরে এত স্বাদ পান এত মজা পান, এক নমরুদ লক্ষ আনারেও আল্লাহর কসম সেই মজা পাইতে পারি, কোন ক্রমে সেই মজা পাইতে পারে না। এক আল্লাহ ওয়ালা একটা কলা খায়া, কলার একটু এক টুকরা খায়া যে স্বাদ পান, যে মজা পান, যে ভীষণ আনন্দ পান, কোন ফেরাউন কোন কারুন সারা দুনিয়ার কলা খায়ও সেই মজা পাওয়া কোনদিন সম্ভব না। কথা বুঝো নাই? এজন্য চলো ভাই আল্লাহ ওয়ালা হয়ে যে গুনা ত্যাগ করে দি, গুনার সঙ্গে গুনার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে আজীবন যুদ্ধরত থাকি, নফস যেটা বলবে সেটা শুনবো না করবো না ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর দুই, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকি। হাকিমুল উম্মত থানবীর মতো আলেম দ্বীন বলছেন, যাদের এলেম কালাম নাই তারা কত কিছুই না বলে বেড়ায়, পাগলে কি না কয় ছাগলে কি না খায়, এলেম না থাকলে মানুষ কত কিছুই গায়ে বেড়ায়, এগুলি শুনো না ভাই, ফাসাদে পড়বা বিপদে পড়বা। হ্যাঁ না, যারা আলেম ছিলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, মুজাদ্দিদ আলফি সানি, মাওলানা শব্বির আহমদ উসমানী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী, হযরত মাওলানা ইলিয়াস সাহেব, শেখ উল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব, মুফতি শফি সাহেব, হ্যাঁ না, হযরত হাসান বসরি, হযরত জুনায়েদ বাগদাদি, এসা বড় বড় উলামা আউলিয়া, তো তারা কি বলছেন সেটা শোনো, সেটা শোনো, সেটা মানো, কাম হয়ে যাবে। আর শুনবা না মানবা না ফাসাদে পড়বা বিপদে পড়বা। মিঠা কথা জান্নাত না, যে আল্লাহ ওয়ালারা কোরআন সুন্নাত দেখা যে সঠিক কথা বলেন, এইটুকুর দ্বারাই জান্নাত নসিব হয় এবং আল্লাহকে পাওয়া যায়। হযরত থানভী বলছেন আল্লাহকে পাওয়ার জন্য দুটোটাই দরকার, গুনাহ ত্যাগের মুজাহাদাও করো, কোন আল্লাহ ওয়ালার সোবতও অবলম্বন করো, খালি একটার দ্বারা হবে না। এটা বলছেন কে? হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি। এবং এর পক্ষে কোরআন হাদিসের ভুরি ভুরি দলিল প্রমাণাদি আছে, কখনো যদি দলিল প্রমাণ শুনতে চাও আমাকে স্মরণ করে দিও, আর শুরু দিকে যখন সময় খুব থাকে হাতে ইনশাআল্লাহ তাআলা, বাস আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। আর না হলে সে গুনার মধ্যে যে অপমান বেইজ্জতি সে বলার নেই। সেদিন এক দোস্ত আমাকে কোন এক ডিস্ট্রিক্ট থেকে ফোন করছে, এমন এক বিষয় বলতেছিল যে এই মাত্র কয়েকদিনের মধ্যে এতগুলো ঘটনা ঘটছে আর এত জনের উপর এই বিপদ নামে আসছে, শুনে এমন কষ্ট হইতেছিল, আফসোস লাগতেছিল যে এমন বিষয় কাউকে বলাও যায় না, এমন বিষয় যে কাউকে বলাও যায় না, কিন্তু যেটার এজমাল এতটুকু, হ্যাঁ, যে আল্লাহ পাকের কথা শুনে নাই, রসুল সাল্লাহ আলাইহি ইসলামের বাতলানো সীমার মধ্যে থাকে নাই, এর বাইরে গিয়ে নিজের খাহিশের মধ্যে চলছে, এমন বেইজ্জত হয়েছে যে দুনিয়াতে মুখ দেখানোর উপায় থাকে নাই। আমার ভাই নাফরমানির মধ্যে কোন ইজ্জত নাই, ইজ্জত তো পুরাটা আল্লাহর কসম আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে, আল্লাহর দেওয়া সীমার মধ্যে আবদ্ধ থাকার মধ্যে। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم